রিভারের মধ্যে কিছু চেঞ্জ হয় যেটাকে আমরা কিন্তু উপর থেকে দেখতে পাইনি। তোমরা যদি বন্যা করে প্রতি বছর বন্যা করে একটু খবরের কাগজ ফলো করো বা তোমরা দেখবা যে বন্যা করে একটা অবভিয়াস কনসিকোয়েন্স হচ্ছে যে যেসব জায়গায় নদী ছিল না সেসব জায়গায় দেখা যাচ্ছে নদী এখন প্রবাহিত হচ্ছে, এবং যেসব জায়গায় নদী ছিল সেসব জায়গায় দেখা যায় যে মাটি পড়ে বন্যার সময় দেখতে পাই না। দিজ আর দা চেঞ্জেস দ্যাট অকার ইন চ্যানেল ডিউরিং দা ফ্লাড। আমাদের আজকের টপিক হচ্ছে চ্যানেল চেঞ্জেস ইন দা ফ্লাড, অর্থাৎ চ্যানেলের মধ্যে ফ্লাডের সময় যেসব চেঞ্জ হয় এবং অবভিয়াসলি সেসব চেঞ্জ আমরা উপর থেকে দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ বাংলাদেশে বন্যার সময় যে পানি আসে সে পানিটা কিন্তু অত্যন্ত ভোলা, কারণ পানির সঙ্গে প্রচুর পরিমাণে সেডিমেন্ট থাকে, মাটি থাকে। মাটি থাকার কারণে পানির রং ইট ইজ নো মোর ট্রান্সপারেন্ট, ইট নট রাদার ইউজ মাটি। তোমরা বন্যার সময় নদীর পাড়েও দেখবা যে খুব খোলা পানি। এখন চ্যানেলের ভিতরে যে চেঞ্জ আমরা সেই চেঞ্জটা দেখব। এই চেঞ্জটা দেখতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে এই ডায়াগ্রামটা একটু বুঝতে হবে। এই ডায়াগ্রামটা হচ্ছে স্টেট ডিসচার্জ ডায়াগ্রাম। স্টেট ডিসচার্জ ডায়াগ্রাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর স্টেট আর এক্স অ্যাক্সিস এর ডিসচার্জ। ডিসচার্জ মানে তোমরা হাইড্রোগ্রাফ করেছো এবং হাইড্রোগ্রাফের যে ফ্লো রেট বা ফ্লো কিউবিক মিটার পার সেকেন্ড, কিউবিক মিটার পার আওয়ার, কিউবিক পার আওয়ার যেটা ছিল ওইটাকে আমরা বলছি ডিসচার্জ আর ফ্লো বা ফ্লো রেট, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে স্টেজ। স্টেজ মানে হচ্ছে রিভারের মধ্যে পানির উচ্চতা, এটা কিন্তু পানির গভীরতা না। তোমরা সার্ভে করে এসছো এবং তোমরা রিডিউস লেভেল তোমরা জানো, তাই না? সুতরাং পানির এই উচ্চতা নদীর কোনো জায়গায় এটা মেজার করা হয় ওরকম, ফর এক্সাম্পল মিন সি লেভেলের সাপেক্ষে। সুতরাং এইটা কোনোভাবেই ইন্ডিকেট করে না যে ওই জায়গায় পানির গভীরতা কত। এরকম একটা স্টেজ ডিসচার্জ ডায়াগ্রাম নদীর যে কোনো একটা জায়গার জন্য আমরা আঁকতে পারি। সুতরাং একটা নদীতে আমরা যদি অসংখ্য সেকশন করি, অর্থাৎ অসংখ্য জায়গায় নদীটাকে কাটি আড়াআড়িভাবে, নদীটা যদি চলে যায় এইভাবে এবং আমরা এভাবে কাটি আড়াআড়ি, তাহলে এই জায়গার জন্য একটা স্টেজ ডিসচার্জ কার্ভ আমরা ডেভেলপ করতে পারি। এরকম ভাবে নদীর যত জায়গায় প্রয়োজন আমরা স্টেট ডিসচার্জ কার্ভ ডেভেলপ করতে পারি। স্টেট ডিসচার্জ কার্ভ তোমরা দেখতে পাচ্ছ যে স্টেজ যেহেতু রিডিউস লেভেলের সঙ্গে ওঠানামা করে, সুতরাং এই স্টেজের মেজারমেন্টটা আমরা মিন সি লেভেলের সাপেক্ষে নিই, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। স্টেজ আমরা নিতে পারি নদীর বিভিন্ন জায়গায়, ব্রিজ আছে যেসব জায়গায়, তোমরা জেনে রাখো যে ব্রিজের নিচে কিন্তু অনেক সময় রকম স্কেল লাগানো থাকে এবং এই স্কেলটা কিন্তু ওই জায়গার ডেপথ না। ডেপথ এই জন্যই না, কারণ নদীর যেই জায়গার থেকে ডেপথটা মাপা হবে সেই রিভারের বটমটাই কিন্তু উঠানামা করে, এবং সেটা যদি উঠানামা করে বা করে কিনা সেটা আমরা এখানে দেখবো। যে কারণে ওই স্কেলটা কখনোই নদীর বটমের সাপেক্ষে রাখা হয় না, ওটাকে রাখা হয় রিডিউস লেভেলের সাপেক্ষে, মেন সি লেভেলের সাপেক্ষে রাখা হয়। সুতরাং এরকম একটা স্টেজ ডিসচার্জ কার্ভ নদীর যে কোনো একটা লোকেশনের জন্য, ঠিক আছে? স্টেজ ডিসচার্জ কার্ভটা কিভাবে চেঞ্জ হয় দেখো এই ডায়াগ্রামটা। যখন বন্যা শুরু হয় তখন কি হয়, পানির পরিমাণ বাড়তে থাকে। পানির পরিমাণ যখন বাড়তে থাকে বন্যার শুরুতে, তখন কিউবিক মিটার পার আওয়ার যে ফ্লো, যে কিউব হয়, সেটা বাড়তে থাকে এবং আমরা উপর থেকে কি দেখি, পানির উচ্চতা বাড়ছে। দ্যাট ইজ দ্য জিরো জিরো পয়েন্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ ফ্লাড, এবং ওয়াটার ইজ রাইজিং, স্টেজ বাড়ছে এবং ডিসচার্জও বাড়ছে। তাহলে এই যে জিরো জিরো পয়েন্ট থেকে যে দুইটাই বাড়ার যে স্টেপটা, সেটাকে আমরা বলি রাইজিং স্টেজ। রাইজিং স্টেজ এই জন্যই বলি রাইজিং স্টেজ, কারণ এখানে স্টেজ বাড়ছে, ঠিক আছে? বাড়তে বাড়তে এটা এমন একটা পয়েন্টে যায় যে তার চেয়ে ডান দিকে আর এটা যায় না কার্ভটা, সেই পয়েন্টটা আমরা বলি কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স। তার মানে স্লো তার চেয়ে বেশি আর হয় না কখনো, কিন্তু স্টেজ তখনও বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা একটা পয়েন্টে পৌঁছায় যেখানে এইচ ইজ ইকুয়াল টু এইচ ম্যাক্স। সুতরাং একটা জিনিস লক্ষ্য করো, কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স অ্যান্ড এইচ ইজ ইকুয়াল টু এইচ ম্যাক্স, দোজ টু পয়েন্টস ডু নট কোইনসাইড। ঠিক আছে, দিস ইজ ওয়ান অবজারভেশন। Once H reaches its max, the falling stage starts. Karan, stage is falling after H max. Then H is stage. Erkom hai abar, eta, a falling stage dhore, ekhane phere thake. Sudran, ekhan theke shuru kore, A max ta follow kore, H max porjonto point ta ke amra boli rising stage part, ar, oikhan theke A porjonto point ta ke amra boli falling stage part. এটা হচ্ছে স্টেজ ডিসচার্জ ডায়াগ্রাম। স্টেজ ডিসচার্জ ডায়াগ্রাম কেন দরকার হয়? কারণ আমরা হাইড্রোগ্রাফ দেখেছি, তাই না? হাইড্রোগ্রাফ সময়ের সঙ্গে সঙ্গে কিউ, কিন্তু তোমাদের কি মনে হয় নদীর পানি যখন প্রবাহিত হয় স্পেশালি বন্যার সময় কিউবিক মিটার পার আওয়ার কি করে মেজার করবে? সুতরাং এটা করা হয় নদীতে যে জায়গার আমরা স্টেজ ডিসচার্জ কার্ভ তৈরি করতে চাই সেই জায়গায় আমরা বিভিন্ন স্টেজের সঙ্গে ডিসচার্জ কত এটা আমরা মেজার করি, এবং মেজার করে এটা আমরা এবার গ্রাফে প্লট করি। এবং যখন বন্যা হয়, বন্যার পরে আমি আগে বলছি নদীর নিচুটা নামা করে দুই পাহাড়ের চেঞ্জ হয়, যার ফলে নদীর যে ক্রস সেকশন যে এরিয়া এবং এইখানে ডায়াগ্রামে দেখানো আছে যে এরকম একটা ক্রস সেকশন এরিয়া একই জায়গার ক্রস সেকশন এরিয়া ধীরে ধীরে চেঞ্জ হতে পারে, ধীরে ধীরে চেঞ্জ হতে পারে। সুতরাং আমরা এখন দেখো এরকম স্টেজ ডিসচার্জ কার্ভ থেকে আমরা, আমি আগেই বলছি যে ডিসচার্জ মাপা এত সহজ না। তোমরা যখন হাইড্রোলিক ল্যাব করবা তখন তোমরা ল্যাবে দেখবে যে ডিসচার্জ কি করে মেজার করতে হয় কারেন্ট মিটার দিয়ে, সেটা আমাদেরকে সেটা এখনো তোমরা দেখো। সুতরাং ডিসচার্জ মেজার করা সহজ না, কিন্তু স্টেজ কিন্তু মেজার করা সহজ, তাই না? তোমার একটা স্কেল লাগায় রাখলে কিন্তু আমরা স্টেজ মেজার করতে পারি। এখন যদি নদীর ওই জায়গার জন্য ওই সেকশনের জন্য আমার এরকম কার্ভ তৈরি করা থাকে, তাহলে কিন্তু আমি শুধু স্টেজ থেকেই ডিসচার্জ মেজার করতে পারি, উইচ ইজ ওয়ান অ্যাডভান্টেজ। এবং নদীর কোন বছরের যদি আমরা স্টেজ ডিসচার্জ কার্ভ মেজার করে রাখি বা ড্র করে রাখি, তাহলে আমরা ওটা এক বছর বা দুই বছর ইউজ করি, তারপরে এটা আবার রিফ্রেশ করতে হয়। তোমাদের সব সেকশনে সম্ভাব্যতার এই জিনিসটা দেখানো হয়েছিল রেঞ্জ ফলের জন্য। আমরা এখানে আরেকবার দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে একবার বন্যা হলে একটা এইচ ম্যাক্স হবে প্রত্যেক বছর, তাই না? এরকম ভাবে নদীর ওই জায়গার এইচ ম্যাক্স ভ্যালু গুলো যেটা মিটার বা ফিটে আসবে, সেটাকে আমরা যদি গ্রাফে প্লট করি ওভার টাইম, তাহলে গ্রাফটা হয়তো এরকম। এইখান থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য যেটা দরকার হয়, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে নদীতে বাঁধ। বাঁধ যখন আমরা দিব সেই বাঁধের উচ্চতা কত হবে,
বাঁধের হাইট কত হবে, দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট প্যারামিটার। বাঁধ শক্ত হতে হবে, এটা একটা জিনিস, কিন্তু বাঁধ সাফিসিয়েন্টলি উঁচু হতে হবে যেন পানি ওভারটপ না করে, তাই না? মানে যেন দুই পানের জায়গা বা বাড়িঘর যেন ভাষায় না নিয়ে যায়। এই উচ্চতা আমরা কিভাবে বের করবো? আমরা অলরেডি স্টেজ ডিসচার্জ কার্ভ দেখেছি, স্টেজ ডিসচার্জ কার্ভে আমার এইচ ম্যাক্স পাচ্ছি আমি প্রত্যেক বছর। এইরকম প্রতি বছর পাওয়া এইচ ম্যাক্স গুলোকে আমি যদি গ্রাফ করে প্লট করি তাহলে এরকম দেখা যাবে। এবং সেখান থেকে আমরা ওই যে সম্ভাব্যতা, যেটা আমরা বলেছিলাম যে প্রবাবিলিটি 1/100 বা 1/75, যেটাকে আমরা বলি যে 1/75 যেটা সম্ভাব্যতা, সেটাকে আমরা বলি প্রতি বছর এটা হওয়ার সম্ভাবনা 1/75। আগে আমরা বলতাম 75 বছর পরে একবার হবে, বা 100 বছর একবার হবে, এখন আমরা বলি প্রতি বছর এটা হতে পারে কিন্তু সম্ভাব্যতা কম বা বেশি, এভাবে আমরা বলি। তাহলে একইভাবে আমরা এরকম এইট ম্যাচগুলো যদি রেকর্ড করি অতীতের, এবং ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, যে আমরা যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করি, ফর এক্সাম্পল ভেরি সেন্সিটিভ ইস্যু, হ্যাঁ, যে খুবই ইম্পর্টেন্ট এবং ডেঞ্জারাস, যে কোনো জায়গায় যদি বাই চান্স পানির নিচে চলে যায় দ্যাট মে বি সিরিয়াস ইস্যু। সুতরাং আমরা কোনোভাবেই চাই না এরকম একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার পানির নিচে যাক। সুতরাং এটা যদি নদীর পাড়ে হয়, নদীর পাড়ে এটা কিন্তু হওয়া দরকার এই কারণে যে নদীর পানির কুলিং ওয়াটারের জন্য এটা দরকার হয়, ঠিক আছে, কুলিংয়ের জন্য। তোমরা জাপানের ইয়েও দেখেছো যে এটা সমুদ্রের কাছে, কিন্তু সমুদ্রের কাছে থাকার আবার ডিসঅ্যাডভান্টেজ আছে যে টাইডাল সার্জে সেটা ইনান্ডেটেড হয়ে আছে, অন্যরকম কোনো নতুন অবস্থা সৃষ্টি করে। সুতরাং এখানেও যেন সেটা না হয়, সুতরাং আমাদেরকে এনশিওর করতে হবে যে এইটা পানির নিচে না যায়। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বা কোনো ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাবসোলিউট সেফটি ইজ ভেরি ডিফিকাল্ট টু এনশিওর, যে কখনোই হবে না, ভেরি ডিফিকাল্ট। আমরা বলতে পারি যে এটা সম্ভাব্যতা 1/100 অথবা 1/150 অথবা 1/1000, বাট উই ক্যান নেভার সে এটা কখনোই হবে না, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, অর দ্যাট উইল নিড সো মাচ অফ কস্ট, যেটা হয়তো রিজনেবল না বা প্র্যাকটিক্যাল না। সুতরাং আমরা রিস্ক আর রিলায়াবিলিটির মধ্যে একটা অপটিমাইজ করি। সুতরাং এখান থেকে আমরা এরকম সম্ভাব্যতার এইচ ম্যাক্স নেই নিয়ে আমরা বলি যে এটা উইল অকার 1/100 ইয়ার্স, আগে বলতাম, এখন আমরা বলি হ্যাজ প্রবাবিলিটি অফ অকারেন্স অফ 1/100 ইন এভরি ইয়ার। তারপরে রিমেম্বার এই এইচ ম্যাক্সটা কিন্তু ডেটামের সাপেক্ষে, আমি প্রথমে এটা বলে নিয়েছি যে এটা ডেটামের সাপেক্ষে। সুতরাং ডেটাম থেকে আমার ওই যে এইচ ম্যাক্স উইথ টি প্রবাবিলিটি, টি ইয়ার্স রিটার্ন প্রবাবিলিটি, সেটা আমরা আঁকি, সেটা আমরা বের করি। তার সঙ্গে একটা সার্টেন হাইট আমরা সেফটি হিসাবে অ্যাড করি, যেটাকে আমরা বলি ফ্রিবোর্ড। এবং এই ফ্রিবোর্ডটা সাধারণত 1 মিটার এরকম হয়, 1 থেকে 2 মিটার। অর্থাৎ আমি বললাম যে এই এইচ ম্যাক প্রতি বছরে একবার হবে বা প্রতি বছর হওয়ার সম্ভাবনা 1/100 ফর এক্সাম্পল, তার সঙ্গে একটা ফ্রিবোর্ড অ্যাড করে দিলাম, তার মানে আরো সেফটি অ্যাড করে দিলাম। অ্যাড করে আমরা এই বাঁধের হাইট বের করব এবং বাঁধটা আমরা এইখানে দিব, ঠিক আছে। এই কথাটা এখানে বলা আছে, হাইট অফ দ্য এম্বাংকমেন্ট ইজ ইকুয়াল টু এইচ ম্যাক উইথ স্পেসিফিক রিটার্ন পিরিয়ড অফ সার্টেন ইয়ার্স প্লাস ফ্রিবোর্ড, যেটা 1 to 2 মিটার। এটা হচ্ছে হাইট অফ এম্বাংকমেন্ট ইজ ইকুয়াল টু এইচ ম্যাক উইথ স্পেসিফিক রিটার্ন পিরিয়ড অফ টি ইয়ার, যেটা আমরা এখান থেকে বের করলাম, প্লাস ফ্রিবোর্ড 1 to 2 মিটার, 1 to 2 মিটার ফ্রিবোর্ড। এই ফ্রিবোর্ডটা, এটাকে বলে ফ্রিবোর্ড, অর্থাৎ এটা আমরা সেফটি হিসাবে, অ্যাডিশনাল সেফটি হিসাবে অ্যাড করলাম, করে আমরা এটা প্রোভাইড করি। এখন বোঝা গেছে?
ফ্রিবোর্ড না,
হ্যাঁ, না বুঝতে পারলে পিছন থেকে যদি দেখা না যায় বলো।
1 in 2, 1 in 2, 1 or 2 meters.
হচ্ছে আমরা যখন এইচ ম্যাক্স বের করলাম যার সম্ভাব্যতা 1/100, এর সঙ্গে এটা তো এই পর্যন্ত ডেটাম থেকে এটা এই পর্যন্ত, এইচ কিন্তু সবসময় ডেটামের সাপেক্ষে সে মিনসি লেভেলের সাপেক্ষে এই পর্যন্ত, এটার সঙ্গে আমরা একটা 1-2 মিটার সেফটি ফ্যাক্টর অ্যাড করি, 1 বা 2 মিটার অ্যাড করে বাঁধটা আমরা ফাইনালি এইখানে দেই, বাঁধের উচ্চতাটা এই পর্যন্ত হয়, ঠিক আছে, এই পর্যন্ত, ঠিক আছে, এই 1-2 এটা তো এই পর্যন্ত আসতে হয়তো সম্ভাব্যতা 1/100, তাহলে এখানে একটা সম্ভাব্যতা আরে আরো কমে গেল, মানে সে 1/150 হয়ে গেল, ফর এক্সাম্পল আমরা জানি না এখানে কতটুকু, সেই জন্য আমরা আরবিট্রারি 1-2 মিটার অ্যাড করি। এটা কিন্তু তোমাদের হ্যান্ড আউটে আছে অলরেডি, এই পার্টটা এই ডায়াগ্রামে এইখানে অর্থাৎ ওই যে বলছিলাম যে ব্রিজের নিচে যেটা বসানো থাকে, ব্রিজের পিয়ারের সঙ্গে যে স্কেলটা বসানো থাকে সেটা, এখানে রিভারের ক্রস সেকশনে 4টা ডায়াগ্রাম আছে, 1, 2, 3, 4, এই 4টা ডায়াগ্রাম নদীর একই জায়গার জন্য, একটু যদি লক্ষ্য করো এখানে উপরে ডেট দেওয়া আছে September 9, 15, October 14, October 26, 4টা ডেট দেওয়া আছে, অর্থাৎ নদীর একই জায়গা, September 9 এরকম ছিল, 15 এরকম, October 14 এরকম এবং October 26 এরকম, ঠিক আছে, এর নিচে ডেটের নিচে ফ্লো রেট বা কিউর ভ্যালু গুলো দেওয়া আছে, 635 কিউবিক ফিট পার সেকেন্ড CFS, 6560 CFS, 59,000 CFS এবং 18,000 CFS, অর্থাৎ 600 থেকে 6,000, 10 টাইমস বাড়ল, 6,000 থেকে 60,000, আবার 10 টাইমস বাড়ল, এবং এখান থেকে 18,000, অ্যারাউন্ড 1/3 হলো, তার মানে আমরা এটা আগেই বলেছি যে টেস্ট ডিসচার্জ কার্ভের ক্যারেক্টারটা কিরকম তোমাদেরকে আগেই দেখিয়েছি, এখন এই টেস্ট ডিসচার্জ কার্ভের সঙ্গে এই ক্রস সেকশনটা একটু কম্পেয়ার করো, এখানে স্টেজ কোনটা, স্টেজ মেজার করবো কি করে, এখানে এই যে এইখানে পানির উচ্চতাটা স্কেলে দেখবো, তাই না, এখানে পানির উচ্চতাটা স্কেলে দেখবো, এখন প্রতিটা সেকশন এই যে বিভিন্ন ডেটে স্টেজ এবং ডিসচার্জের যে অবস্থাটা এটা একটু তোমাদের স্টেজ ডিসচার্জ কার্ভের সঙ্গে কম্পেয়ার করো, মেলে কিনা, ফার্স্ট অফ অল দেখো এই ডেট, এই স্টেজ এবং এই কিউ, এই কিউ গুলো মিলে কিনা, যে প্রথমে স্টেজ এবং ডিসচার্জ দুইটাই বাড়ে, বাড়তে বাড়তে কিউ ম্যাক্স, তারপরে এইচ ম্যাক্স, তারপরে ফলিং স্টেজ, ঠিক আছে, ধরো এবং এখানে আসলে যদি দেখো September 9 থেকে October 26 পর্যন্ত, এটা কিন্তু অ্যাবাউট 1.5 মাস, না 1.5 মাস, বাংলাদেশেও কিন্তু বন্যা এরকম অনেক জায়গায় 1.5 মাস, 2 মাস বা 3 মাস কিন্তু বন্যা হয়, ঠিক আছে, আগে দেখো তোমরা স্টেট ডিসচার্জ কার্ভের সঙ্গে এটা মিলে, একই জায়গায় এটা কিন্তু একই সেকশন, স্টেট ডিসচার্জ কার্ভ কিন্তু একই সেকশনের জন্য, একই জায়গার জন্য, তাহলে দেখো এখান থেকে এখানে স্টেট বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে এখানে স্টেট বেড়ে যাচ্ছে এবং এইখান থেকে এখানে রিভারের বটম কিন্তু উপরে উঠে যাচ্ছে, একটু লক্ষ্য করো। স্টেজ বেড়ে যাচ্ছে, রিভারের বটম উপরে উঠে যাচ্ছে, তারপরে স্টেজ আরো বেড়ে যাচ্ছে, বটম নিচে নেমে যাচ্ছে, এরপরে স্টেজ ফল করছে, বটম আবার উপরে উঠে আসছে। আমার প্রথম কোয়েশ্চেন, এইখান থেকে এখানে যাওয়ার সময় রিভারের বটম কেন উপরে উঠে আসছে? প্রথম কোয়েশ্চেন, প্রথমে ওই যে তোমরা রিভার ট্রান্সপোর্টেশন করেছ, সেখানে ওই যে বেড লোড, রিভারের বেডে লোড আসে, প্রথমেই যখন রান আপ শুরু হয় দুই পাশ থেকে বিভিন্ন মেটেরিয়াল ধুয়ে নিয়ে আসে, এবং ধুয়ে নিয়ে এসে প্রথমেই রিভারের বেডে জমা হয়। তোমরা ওই যে কম্পিটেন্স ক্যাপাসিটি করেছ না, রিভার ট্রান্সপোর্টেশন করার পরে এটা আমরা আরেকবার ডিসকাস করব, মানে অন্য সেকশনের জন্য। প্রথমে রিভারের বেডে মেটেরিয়াল আসছে, জমা হচ্ছে, কিন্তু যখন কিউ বেড়ে যায়, যখন কিউ বেড়ে যায়, কিউ ইজ ইকুয়াল টু এ ভি, কিউ ইজ ইকুয়াল টু এ ভি, কিউ হচ্ছে এইটা, এ হচ্ছে ক্রস সেকশনের এরিয়া, আর ভি হচ্ছে ভেলোসিটি ইন দিস ডিরেকশন, পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন ডিরেকশন, অর্থাৎ এই সেকশন যেটার এরিয়া তার পারপেন্ডিকুলার যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি, অর্থাৎ এই এ দিয়ে ভি কে গুণ করলে আমরা কিউ পাই, ঠিক আছে? সুতরাং এখানে রিভারের বেডে প্রথমে কিছু ডিপোজিশন হবে, তারপরে যখন ভেলোসিটি বাড়বে তখন রিভারের বেড থেকে মেটেরিয়াল টেনে নিয়ে আসবে এবং সেটা সাসপেন্ডেড অবস্থায় চলে আসবে, কিছুক্ষণ ভাসবে, আসার পরে যখন আবার কিউ কমে যাবে তখন ভেলোসিটিও কমে যাবে, এও কমে যাবে, তখন সেগুলো আবার এখানে যে আবার জমা হবে এবং রিভারের বেড আবার উপরে উঠে আসবে। স্টেট ডিসচার্জ ডায়াগ্রামে যদি এইটা এইচ ইজ ইকুয়াল টু এইচ ম্যাক্স হয় তাহলে কোন ডেটে কিউ ওয়াজ ইকুয়াল টু কিউ ম্যাক্স? এটা যদি এইচ ম্যাক্স হয় কোনটা কিউ ম্যাক্স? এইটা যদি এইচ ম্যাক্স হয় কিউ ম্যাক্স কোনটা, কোনখানে, কোথাও এখানে কোথাও আছে? আর এটা যদি কিউ ম্যাক্স হয় তাহলে এরপরে হয়তো আরো স্টেজ ভিতরে, যেটা আমরা হয়তো ক্যাপচার করি নাই, চলে গেছে মাঝখানে, এরপরে এটা, কারণ আমরা তো বিভিন্ন ডেটে এটা কালেক্ট করি, তাই না? সুতরাং যখন এইচ ম্যাক্স বা কিউ ম্যাক্স হওয়ার সময় হয় তখন খুব ডেন্সলি ডেটা নিতে হয় যেন আমরা ওই পয়েন্টটা মিস না করি, ঠিক আছে? সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে দিস আর দ্য চেঞ্জেস দ্যাট অকার ইন দ্য চ্যানেল, আমরা কিন্তু শুধু উপর থেকে দেখতে পাই, এখানে চ্যানেলের নিচে এই চেঞ্জটা হচ্ছে। এখন দেখো এটা আরো কন্টিনিউ করে ওভার টাইম, সে অক্টোবর 26 এর পরে নভেম্বর বা এসব জায়গা কন্টিনিউ করে এবং আলটিমেটলি স্টেট ডিসচার্জ কার্ড দেখো ইট কামস ব্যাক অলমোস্ট টু দ্য অরিজিন, অলমোস্ট টু দ্য অরিজিন। সুতরাং এই যে রিভারের বেডে এই বন্যার কারণে রিভারের বেডে মেটেরিয়াল একবার জমা হলো, তারপরে মেটেরিয়াল ভাসমান অবস্থায় চলে গেল, আবার কিছু জমা হলো, কিছু হয়তো নদীর পাড়ে জমা হলো, কিছু হয়তো এখান থেকে ভাসতে ভাসতে যে অন্য কোথাও জমা হলো, এইখানে হয়তো আপস্ট্রিম থেকে কিছু মেটেরিয়াল এসে এখানে জমা হলো, এমন কোনো কথা নয় যে এখান থেকে যে মেটেরিয়াল লস হয়েছে সেটি এখানে জমা হবে, তাই না? তার মানে এই প্রক্রিয়াগুলো কিন্তু নদীর মধ্যে চলমান এবং এগুলা চলছে বলেই কখনো নদীর আমরা দেখছি যে পাড় ভাঙছে, কোথাও দেখছি যে বন্যার পরে যখন পানি সরে গেল দেখলাম যে যেখানে আগে নদী ছিল না সেখান থেকে প্রবাহিত হচ্ছে, আবার দেখি যেখানে নদী ছিল সেখানে অনেকখানি 6-7 ফিট মাটি জমে গেছে। সো দিস আর দ্য চেঞ্জেস দ্যাট হ্যাপেন ডিউরিং দ্য ফ্লাড। এখন এই যে দেখো এখানে সে 1 ফিট মাটি জমলো, সে এখানে 6 ফিট মাটি কমলো, আবার এখানে হয়তো 2 ফিট মাটি জমল এই এক আর ছয় আর দুই বাড়লো বা কমলো যেটা চেঞ্জ হলো এটা যদি আমরা অ্যাবসলিউট ভ্যালুটা আমরা নেই তাহলে আমরা বলি যে এই পরিমাণ মাটি এখানে ইট ওয়াজ রিওয়ার্ড রিওয়ার্ড এই কথাটা এর পরের পেজে আছে তোমাদের এখানে একটা কোয়েশ্চেন কিন্তু আমরা ডিসকাস করেছি যে ফ্রম মরফোলজিক্যাল ইনফরমেশন হাউ টু ডিটারমাইন দ্য হাইট অফ অ্যান এমব্যাংকমেন্ট তাই না ফ্রম মরফোলজিক্যাল ইনফরমেশন হাউ টু ডিটারমাইন দ্য হাইট অফ অ্যান এমব্যাংকমেন্ট কথাটা হচ্ছে অর্থাৎ বারা কমা টোটাল যা চেঞ্জ রিভার বেডের এলিভেশনের টোটাল ওভার টাইম যখন কিউ বাড়ে রিভারের ক্যাপাসিটি বাড়ে ক্যাপাসিটি আমরা রিভার ট্রান্সপোর্টেশনে করেছি রিভার ক্যাপাসিটি বাড়ে রিভার ক্যাপাসিটি মানে হচ্ছে রিভারের মাটি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা বাড়ে যখন কিউ বাড়ে আর কিউ যখন কমে তখন ক্যাপাসিটি কমে আর একটু আগে আমি বলেছি কিউ ইজ ইকুয়াল টু এ ইনটু ভি এ হচ্ছে ক্রস সেকশনের এরিয়া আর ভি হচ্ছে ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্যাট ক্রস সেকশন এটা হচ্ছে ভি সুতরাং যখন কিউ বাড়ে ক্যাপাসিটি বাড়ে যখন কিউ কমে ক্যাপাসিটি কমে যখন কিউ কমে ভেলোসিটিও কিন্তু কমে ঠিক আছে এবং রিভারের মধ্যে যে ছোট সাইজের পার্টিকেল গুলো আছে যখন ক্যাপাসিটি বাড়তে থাকে তখন সেগুলো সবচেয়ে প্রথমে ভাসমান অবস্থায় আসে এবং যেগুলো তার চেয়ে বড় এগুলো তারপরে আসে যেগুলো তার চেয়ে বড় সেগুলো তারপরে আসে ঠিক আছে যখন ভেলোসিটি বাড়তে থাকে বা কিউ বাড়তে থাকে দ্যাট ইজ দ্য রাইজিং স্টেজ অফ ফেজ ডিসচার্জ ডায়াগ্রাম আর যখন ফলিং স্টেজ যখন কিউ পড়তে থাকে তখন কিন্তু ভিও পড়তে থাকে আবার বলছি ভিও পড়তে থাকে এবং তখন সবচেয়ে ভারী যে পার্টিকেল ওটা সবচেয়ে প্রথমে রিভারের বেডে ফেরত যায় তারপরে যেটা তার চেয়ে ছোট সেটা তারপরে যায় যেটা সবচেয়ে ছোট সেটা সব শেষে যায় বা সবচেয়ে বেশিক্ষণ এটা ভাসমান অবস্থায় থাকে সো দিস ইজ দ্য ডাইনামিক ঠিক আছে এই কথাগুলো এখানে বলা এই প্যারাগ্রাফ কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম অ্যান্ড গ্রেডেড স্ট্রিং আমরা ইকুইলিব্রিয়াম স্ট্রিং বা গ্রেডেড স্ট্রিং আমরা তাকেই বলি যেটার ইনফ্লো এবং আউটফ্লো সমান ইনফ্লো অফ লোড অর্থাৎ যে পরিমাণ সেডিমেন্ট প্রবেশ করে সেই পরিমাণ সেডিমেন্ট বের হয়ে যায় এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কন্ডিশন সবসময় ইকুইলিব্রিয়ামে একটা ব্যালেন্স কন্ডিশন আমরা ধরি যে রিভারের মধ্যে সে 3 কিলোমিটার বা 4 কিলোমিটার একটা জায়গা একটা রিচ এটাকে আমরা একটা ব্ল্যাক বক্স হিসাবে ধরি যে এটা এই জায়গাটা রিভারটা ইকুইলিব্রিয়ামে আছে এটা আমরা কি করে বুঝবো এই 3 কিলোমিটার রিচের আপস্ট্রিম থেকে কি পরিমাণ সেডিমেন্ট ঢুকলো এটা যদি আমরা মেজার করি এবং ডাউনস্ট্রিম থেকে কি পরিমাণ সেডিমেন্ট বের হয়ে যাচ্ছে এটা যদি আমরা মেজার করি এবং এই দুটো যদি সমান হয় তাহলে উই কল দ্য স্ট্রিম টু বি ইন ইকুইলিব্রিয়াম এবং যখন এটা হয় সেই স্ট্রিমকে আমরা বলি গ্রেডেড স্ট্রিম গ্রেডেড স্ট্রিম অর্থাৎ গ্রেডেড স্ট্রিম মিনস আ স্ট্রিম ইন ইকুইলিব্রিয়াম এখন এখানে একটু কথা আছে সেটা হচ্ছে যে আ স্ট্রিম ইন ইকুইলিব্রিয়াম ডাজ নট নেসেসারিলি মিন যে যেই সেডিমেন্টটা ঢুকবে ওইটাই বের হয়ে যাবে ইট ইজ নট দ্যাট এখানে যা প্রবেশ করবে এবং যা বের হয়ে যাবে শুধু সেটার পরিমাণ সমান বাট ইট ইজ নট দ্যাট ভেরি পার্টিকেল সুতরাং এই স্ট্রিম ইন ইকুইলিব্রিয়াম ইন অর্ডার টু মেনটেন ইটস ইকুইলিব্রিয়াম হ্যাজ সাম ডাইনামিক্স ইনসাইড এখানে কিন্তু আমরা যদিও বলছি যে 3 বা 4 কিলোমিটার একটা স্ট্রিমের রিচ ইকুইলিব্রিয়ামে আছে কিন্তু এটার ভিতরে কিন্তু
ডায়নামিক্স আছে বা চেঞ্জ আছে। এবং অ্যাকচুয়ালি একটা স্ট্রিম তার ইকুইলিব্রিয়াম মেনটেন করে বাই মেনটেনিং ইট স্লোপ, স্লোপ মেনটেন করার মাধ্যমে। তাহলে আমি যদি বলি যে সেডিমেন্ট ইন ইজ ইকুয়াল টু সেডিমেন্ট আউট, এটাই যদি বলি এবং আমরা সেই স্টেজ ডিসচার্জ কার্ভ মনে রাখি যে বন্যার সময় কিউ যখন বাড়ে তখন বন্যার পানির সঙ্গে আসা সেডিমেন্টের পরিমাণও যদি বাড়ে, তাহলে নিশ্চয়ই এই অতিরিক্ত আসা সেডিমেন্টকে ব্যালেন্স করার জন্য এর অতিরিক্ত সেডিমেন্ট রিলিজ করতে হয় ডাউনস্ট্রিম দিয়ে, তাই না? তুমি বুঝতে পারছ? এইটা যদি ব্যালেন্স করতে হয় তাহলে ইন্টারনালি একটা প্যারামিটার চেঞ্জ হয়, সেই প্যারামিটারটা হচ্ছে স্লোপ। যদি আপস্ট্রিম থেকে আসা সেডিমেন্ট বেড়ে যায় তাহলে নদী সেই সেডিমেন্টটাকে এমন ভাবে জমা করে যে আপস্ট্রিমেই জমা করে, যেন আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের মধ্যে স্লোপের ডিফারেন্স বাড়ে, যার ফলে ভেলোসিটি বাড়ে, স্লোপ বেড়ে যায় এবং ভেলোসিটি বাড়ে। ভেলোসিটি যদি বেড়ে যায় তাহলে কিউ ইজ ইকুয়াল টু এ ভি, তখন কিউ বেড়ে যায় এবং এই অতিরিক্ত কিউ অতিরিক্ত সেডিমেন্ট ওখান থেকে বের করে নিয়ে যায়। সুতরাং উপর থেকে আসা যে সেডিমেন্ট, আপস্ট্রিম থেকে আসা যে সেডিমেন্ট, সেটা আপস্ট্রিমের দিকে জমা হয়, ডাউনস্ট্রিমের দিকে না, যার ফলে স্লোপটা আরও বেড়ে যায় এবং এই স্লোপ বাড়ার কারণে ভেলোসিটি, স্লোপ থেকে ভেলোসিটি, ভেলোসিটি থেকে কিউ, কিউ থেকে সেডিমেন্ট বেড়ে যায় এবং অতিরিক্ত সেডিমেন্ট এটা ফ্লাশ আউট করে ডাউনস্ট্রিমকে, এবং দ্যাট ইজ হাউ ইট মেনটেন দ্য সেডিমেন্ট ইন ইজ ইকুয়াল টু সেডিমেন্ট আউট, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট মেনটেন দ্য ইকুইলিব্রিয়াম। মেকানিজম ইজ অ্যাকচুয়ালি ভেরি সিম্পল বাট ভেরি ইন্টারেস্টিং যে হাউ ইট মেনটেন দ্য ইকুইলিব্রিয়াম। এখন ফ্যাক্টর্স কন্ট্রোলিং ইকুইলিব্রিয়াম অফ দ্য স্ট্রিম, কোন কোন প্যারামিটার একটা স্ট্রিমের ইকুইলিব্রিয়াম এনশিওর করে বা কন্ট্রোল করে। প্রথম হচ্ছে স্ট্রিম ডিসচার্জ বা কিউ। এই ডিসচার্জ কথাটা কোনো সময় ডিসচার্জ কখনো ফ্লো রেট আমরা বিভিন্নভাবে বলেছি, তাই না? যেটাই হোক এটার ইউনিট হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড, কিউবিক ফিট পার সেকেন্ড অ্যান্ড সো অন। এবং আমি তোমাদেরকে আগেই বলেছি যে কিউ ইজ ইকুয়াল টু এ ভি, দেখো এই রিলেশনশিপটা এই পেজের একদম নিচে আছে। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আর ভি হচ্ছে ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন। এটা ছাড়াও সেডিমেন্ট ডিসচার্জ অ্যান্ড সাইজ অফ দ্য সেডিমেন্ট, অর্থাৎ শুধু পানির ডিসচার্জ না, সেডিমেন্টের ডিসচার্জ ইম্পর্টেন্ট, অর্থাৎ পানির সঙ্গে কি পরিমাণ সেডিমেন্ট আসলো সেটাও ইম্পর্টেন্ট এবং সেখানে পার্টিকেল সাইজ গুলো কি সেটাও ইম্পর্টেন্ট। তোমরা যারা রিভার ট্রান্সপোর্টেশন করেছো তারা অলরেডি দেখেছো যে পার্টিকেল সাইজ ইম্পর্টেন্ট সেকশন এ। ইউ উইল কাম টু নো কিভাবে সেডিমেন্ট সাইজ ক্যান কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ সেডিমেন্ট আউট, সেটা আমরা রিভার ট্রান্সপোর্টেশন যখন করবো তোমরা দেখতে পারবে যে কেমনে করে সেডিমেন্টের সাইজটা ইম্পর্টেন্ট হতে পারে। স্লোপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্লোপ কিভাবে ইকুইলিব্রিয়ামটাকে রেগুলেট করে সেটা আমরা এখনই বলেছি, এটা রিপিট করার দরকার নেই। চ্যানেল শেপ, চ্যানেল শেপও কিন্তু ইম্পর্টেন্ট। চ্যানেল শেপ মানে হচ্ছে রেশিও বিটুইন উইথ টু ডেপথ, রেশিও বিটুইন উইথ টু ডেপথ, উইথ এর তুলনায় ডেপথের যে পরিমাণ সেটা। অ্যাবসোলিউট সেন্সে একটা রিভারের ডেপথ হতে পারে 5 মিটার আর একটা রিভারের ডেপথ হতে পারে 10 মিটার, কিন্তু এটাকে আমরা ডিসকাস করি উইথ রেসপেক্ট টু উইথ। সুতরাং অ্যাবসোলিউটলি 10 মিটার যার ডেপথ সেটা অনেক সময় ওয়াইড অ্যান্ড শ্যালো রিভার বলতে পারি, কম্পেয়ার টু যেটা 5 মিটার সেটাকে হয়তো আমরা বলছি ডিপ অ্যান্ড ন্যারো, কারণ ওইটার উইথ এত কম, হয়তো একটা রিভারের উইথ হচ্ছে 5 মিটার, ডেপথ হচ্ছে 5 মিটার, এটার উইথ ডেপথ রেশিও কত?
1:1,
আর একটা রিভারের উইথ হচ্ছে 1 কিলোমিটার আর ডেপথ হচ্ছে 10 মিটার, এটার উইথ ডেপথ রেশিও। সুতরাং এই পরেরটাকে আমরা বলছি ওয়াইড অ্যান্ড শ্যালো, আর আগের 5/5 যেটা ওটাকে আমরা বলছি ডিপ অ্যান্ড ন্যারো। এই ডিপ বা এই শ্যালোর কিন্তু অ্যাবসলিউট মিনিং নেই, এটা কিন্তু উইথের সঙ্গে সম্পর্কিত। সুতরাং এই ডেফিনেশন অনুযায়ী কেউ যদি 10 মিটারের নদীতে ঝাঁপ দেয় তাহলে কিন্তু আনসেফ, কারণ অ্যাবসলিউট ডেপ্থ কিন্তু বেশি। বাট রিভার ইঞ্জিনিয়ারিং এর ডেফিনিশনে এটাকে আমরা তারপরে বলছি শ্যালো, বিকজ এটা যদি আমরা ক্রস সেকশনটা দেখি ডায়াগ্রামে ইট উইল লুক ভেরি শ্যালো এন্ড ভেরি ওয়াইড, ঠিক আছে। কনসিকোয়েন্সেস অফ স্লোপ অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই যে আমরা বললাম যে স্লোপ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে একটা রিভার বা ইকুইলিব্রিয়াম মেনটেন করে, এই স্লোপ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কি কি হয়, হোয়াট আর দ্য কনসিকোয়েন্সেস। এখানে দেখো এই স্লোপ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা আগে বলেছি যে রিভার তার আপস্ট্রিমে প্রচুর পরিমাণে মেটেরিয়াল জমা করে, এবং আপস্ট্রিমে মেটেরিয়াল যেহেতু মোস্টলি এই মেটেরিয়ালগুলো জমা হয় রিভারের দুই সাইডে, তখন দুই সাইডের উইথ কমতে থাকে, ঠিক আছে। উইথ যখন কমতে থাকে কিন্তু কিউ বাড়ে, তখন কি হয়, কিউ ইকুয়াল টু এ বি, যখন দুই সাইডের উইথ কমতে থাকে ইন অর্ডার টু মেনটেইন দ্য এ, তখন কি হয় রিভারের নিচের দিকে ইরোশন হতে থাকে। যদি দুই সাইডে মেটেরিয়াল জমে তখন নিচের দিকে ইরোশন হয়, তখন কি হয় রিভারগুলো দুই সাইডে মেটেরিয়াল জমার কারণে ন্যারো হয়, আর রিভারের নিচের দিকে ইরোশন হওয়ার কারণে আরো ডিপ হয়। সুতরাং গ্র্যাজুয়ালি দ্য রিভার চেঞ্জেস টু ন্যারো অ্যান্ড ডিপ। আবার ওইখানেই যদি বেডে কোনো কারণে যদি রিভারের বেডে জমা হয় এই মেটেরিয়াল গুলো, তাহলে বেডে জমা হলে ডেপথ কমতে থাকে এবং ক্রস সেকশনাল এরিয়া কমতে থাকে, কিন্তু কিউ যদি বাড়ে ইন অর্ডার টু মেনটেইন দ্য ব্যালেন্স অফ কিউ ইজ ইকুয়াল টু এ ভি, তখন সেখানে নিচের দিকে মেটেরিয়াল জমছে এবং দুই পাশে তখন এক্সট্রা ভেলোসিটি এটা মাটি কাটতে থাকে বা রিভারের ব্যাঙ্ক ইরোশন হতে থাকে, যেটাকে আমরা খালি চোখে দেখি যে রিভারের ব্যাঙ্ক ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তখন কি হয় অ্যাকচুয়ালি রিভারের বেডে মেটেরিয়াল জমতে থাকে এবং একটা রিভার ধীরে ধীরে ওয়াইড অ্যান্ড শ্যালো হতে থাকে, ঠিক আছে। দিস আর দ্য চেঞ্জেস উইচ অকার ইন আ চ্যানেল সেকশন, যেটা হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না, বাট দিস ইজ দ্য ডাইনামিক ভেরি সিম্পলি। উই আর নট গোয়িং ইন টু দ্য ফিজিক্স, আমরা জাস্ট কি হয় সেটাই দেখছি, আমরা কিন্তু ফিজিক্সটা ডিসক্রাইব করছি না, এখানে দরকারও নাই। নেক্সট টপিক লংগিটিউডিনাল প্রোফাইল অফ এ স্ট্রিম, আমার ঘড়ি সাথে longitudinal profile of a stream. এই ডায়াগ্রামটা শো করে longitudinal profile, অর্থাৎ একটা নদী যখন আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে যায় সেই নদীটাকে আমরা লম্বালম্বী যদি কেটে ফেলি, লম্বালম্বী আর এখন কিন্তু আমরা বলেছি আড়াআড়ি, যদি আমরা লম্বালম্বী কাটি তাহলে আমরা সাইড থেকে দেখলে যে ডায়াগ্রামটা দেখতে পাবো দিস ইজ দ্য ডায়াগ্রাম। এখানে ওয়াই অ্যাক্সিস হচ্ছে এলিভেশন অ্যাবাভ দ্য বেড লেভেল 8 ফিট, আর এক্স অ্যাক্সিস হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স। যে বাংলাদেশের নদীগুলো আমরা জানি যে মোস্টলি হিমালয়ান রেঞ্জ থেকে যার উৎপত্তি, হিমালয় থেকে উৎপত্তি হয় বিভিন্ন পথ ধরে, এটা যখন বাংলাদেশে আসে এটা বিভিন্ন আঁকা বাঁকা পথ ধরে আসে, কিন্তু বিভিন্ন পয়েন্টে উৎপত্তি থেকে এর বিভিন্ন পয়েন্টে যে ডিস্টেন্স সেই পয়েন্টগুলো তার আঁকা বাঁকা পথ ধরে যদিও আসে, আমরা যখন স্ট্রেইট গ্রাফ পেপারে প্লট করি এবং সেই পয়েন্টে রিভারের বটমের যে উচ্চতা অফকোর্স উইথ রেসপেক্ট টু বেড লেভেল সে মিন সি লেভেল তার কি উচ্চতা, তাহলে আমরা নদীটা যত আঁকা বাঁকা পথে আসুক আমরা একটা স্ট্রেট গ্রাফে দেখতে পাই যে এটা উপর থেকে নিচ পর্যন্ত কিভাবে আসছে, ঠিক আছে। এখানে তোমরা এমনি দেখতে পাচ্ছ যে এখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, হ্যাঁ, এবং বলা হচ্ছে যে বাংলাদেশ সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উপরে না, মালদ্বীপ অচিরেই সমুদ্রের পানিতে ডুবে যাবে যদি সমুদ্রের উচ্চতা বাড়ে, তার মানে কি, তার মানে হচ্ছে এই বেস লেভেল থেকে এই মাটির উচ্চতা বেশি উপরে না, সেটা কত উপরে বা কত নিচে আমরা সেটাই এখানে দেখতে পাই। এবং এইটা দেখতে যত স্মুথ লাইন মনে হচ্ছে অ্যাকচুয়াল পিকচারটা কিন্তু এরকম না, অ্যাকচুয়ালি রিভারের বেসটা এরকম অসমান, কিন্তু আমরা যেহেতু এখানে স্কেলের ডিফারেন্স আছে এখানে হয়তো কয়েকশো ফিট এখানে, আর এখানে কিন্তু কয়েকশো মাইল বা কিলোমিটার আছে। সুতরাং এই যে স্কেল আমরা ডিস্টর্ট করেছি, এই স্কেল ডিস্টর্শনের কারণে কিন্তু রিভার ব্যাগটাকে এরকম স্মুথ মনে হয়, কিন্তু রিয়েলি এবং তোমরা দেখতে পাচ্ছ যে some mathematic or some mathematical formula dena dekhe mone hocche na the very smooth ekta curve moto follow kore geche ebong ei etake first of all amra boli longitudinal profile ebong opore bola ache what are the parameters jar upore ei profile ta nirbhor kore seta bola ache mixture parameters ar er pore
common to kudiye
jeta amra bolechi je mone hocche je eta ekta as if equation follow koreche amra ekhane সেই ইকুয়েশন অফ লংগিটিউডাল প্রোফাইল আমরা এখানে বের করব। উচ্চতা যত বেশি হবে সেখানে ইরোশন তত বেশি হবে, এটি বলা আছে ঠিক আছে। তাহলে বটম থেকে উচ্চতা তো এইচ, সেটা আমরা জানি, আর ইরোশন ডিএইচ বাই ডিএক্স মাইনাস, এটা হচ্ছে ইরোশন, মাইনাস ইন্ডিকেট দ্য ইরোশন। সুতরাং এই অ্যাসাম্পশন যদি সত্যি হয় তাহলে ডিএইচ বাই ডিএক্স মাইনাস ইজ প্রপোর্শনাল টু এইচ, আর মাইনাস সাইডে যদি অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে ডিএইচ বাই ডিএক্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস এইচ। এবং পরের অংশে এরপরে তো ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা তো জানো তাই না, তারপরে তো তোমরা জানো কি করতে হবে, এরপরে ভেরিয়েবল সেপারেশন করে ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি এন এ ঠিক আছে, একদম সব কিছু ম্যানিপুলেশন করার পরে এইচ বাই পি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স, এইচ বাই পি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স ইজ দ্য ইকুয়েশন অফ দ্যাট লংগিটিউডিনাল প্রোফাইল। এখান থেকে এটা কি সলিউশন, এটা জেনারেল ইকুয়েশন তাই তো, এখন এখানে আননোন কি কি আমরা আগে বলেছি এটা হচ্ছে ইকুয়েশন বিটুইন এইচ এন্ড এক্স, এখন এখান থেকে কি আমরা গ্রাফ আঁকতে পারবো এই ইকুয়েশন দিয়ে দিলে, শুধু সি লাগবে জিরো লাগবে, এই সেকশন কি করবে
অবশ্যই এই সেকশন কি
কিভাবে বের করবো আমরা, বি আর সি লাগবে কিভাবে বের করবো বলো, লস এইচ আর লস এইচ আর এক্স এর একটা গ্রাফ আঁকবো, আমি তো গ্রাফটাই আঁকতে চাচ্ছি
সেই জন্য আমার বিআরসি দরকার। আমি তো ওখান থেকে গ্রাফটা আনতে পারছি না, কারণ বিআরসি আছে। এসব হাইপোথেটিক্যাল কথা বলে লাভ নেই, কি করতে হবে এটা বলো। এইসব হাইপোথেটিক্যাল কথা মানুষ ক্যারিয়ারের শেষে বলে, ঠিক আছে, তখন বলে এসব কথা। এখন কি করতে হবে এটা বলো। সবাই দুই আর দুই সমান চার হয় কিনা এটা দেখে আসো, তারপরে যখন বুঝে যাবে করলেই হয় তখন ওইসব কথা বলে। তোমার আমরা ক্যারিয়ার সবই বললাম, এখন বলো বি আর সি কেমনে করতে হবে। আগে তো ফার্স্ট ব্যারিয়ার পার হয়ে যাবে, টু ওয়ান পার হয়ে, টু টু পার হয়ে, ফোর টু পার হয়ে গেলে গাড়ি, তারপরে এসব। এখন আগে বি আর সি স্ট্রেট অ্যান্সার। ইন্টারভিউতে বিভিন্ন চাকরির ইন্টারভিউতে কিন্তু খুব সোজা কোশ্চেন জিজ্ঞাসা করে, এখানে একটা ইকুয়েশন দুইটা আননোন আছে, ভেরি সিম্পল। আমার দুইটা ইকুয়েশন দুইটা আননোন, উই ক্যান সলভ ইট। দুইটা ইকুয়েশন কেমনে করবো বলো? দুইটা জায়গায় যদি আমরা এক্স আর এইচ মেটার করি, পেয়ার অফ পয়েন্ট, এক জায়গার এইচ সেই জায়গার এক্স, অন্য জায়গার এইচ সেই জায়গার এক্স, দুইটা ইকুয়েশন দুইটা আননোন প্রবলেম সলভ, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, সেখান থেকে আমরা স্পেসিফিক ইকুয়েশন পাবো এবং সেখান থেকে আমরা পরে এইচ আর এক্স এর যে গ্রাফটা সেটা আঁকতে পারবো। আমরা এইচ আর এক্স গ্রাফ আঁকতে চাচ্ছি বলেই আমরা বিআরসি যাচ্ছি, ঠিক আছে? পরীক্ষা কিন্তু এই কোশ্চেনে থাকলে সেভাবে অ্যান্সার করতে হবে, নট কমপ্লিকেটেড।
শেষ জি স্যার, 10 মিনিট। Okay.